ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه. اما بعد، বাংলা দাওয়া ও তাবলীগ রুমের এই মুহূর্তে উপস্থিত বন্ধুদের আমরা শুভেচ্ছা প্রীতি এবং মোরব জানাচ্ছি। এর সঙ্গে আমাদের এটিএন বাংলা ফেসবুকের বন্ধুদেরকেও আমরা আমাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বয়স বৃদ্ধির উপায়। আমরা ইতিমধ্যে বয়স বাড়ানোর জন্য, বিশেষ করে উৎপাদনীয় বয়স বা প্রোডাকশনীয় বয়স বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু আমল আমরা শিখেছি, জেনেছি। আশা করি এগুলো আমরা আমাদের আমলে নিয়ে আসব। আজকে আমাদের বইয়ের বা কোর্সের 71 নম্বর পেজ থেকে আমরা পড়ব নবগুণ উচ্ছেদ, ঠিক না বললাম? অধিক সবের জিকির, এমন কিছু জিকির আজকাল আছে যেগুলো আমরা করলে আমাদের আখেরাতের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়াতে পারি এবং খুব সহজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক সবের যে জিকিরের দিকনির্দেশনা দিয়েছেন তাকে আপনি জানেন? ইয়া হচ্ছে জিকির এক বিস্তৃত মহাসমুদ্র, যে ব্যাপারে আজকাল বহু মানুষ বেখবর। তেমন কিছু জিকির আজকাল আছে যেগুলো আমরা যদি নিয়মিত আমরা এই অজিফাগুলো আমাদের ঠিক মতো করে যাই, সেগুলো এক মহাসমুদ্রের মতো, যেখানে যেখানে আমরা আমল করলে আমাদের আখেরাতের প্রোডাকশন বাড়াতে পারি। প্রথম প্রকার অধিক সওয়াবের তসবিহ। عن جويرية أم المؤمنين رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم خرج من عندها بكرة حين صلى الصبح وهي في مسجدها، ثم رجع بعد أن أضحى وهي جالسة، فقال: ما زلت على الحال التي فارقتك عليها؟ قالت: نعم. قال النبي صلى الله عليه وسلم: لقد كنت بعدك أربع كلمات ثلاث مرات، لوزنت بما قلت منذ اليوم لوزنتهن. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. جويريا أم المؤمنين رسول صلى الله عليه وسلم একজন সহধর্মিণী স্ত্রী থেকে বর্ণিত, উম্মুল মুমিনীন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে তার নিকট থেকে বের হয়ে যান। এ সময় তিনি সালাত আদায়ের স্থানে ছিলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাস্তের সময় ফিরে এসে দেখলেন তিনি সেখানে বসে আছেন, অর্থাৎ জিকির আজকাল করতেছেন, ইবাদতে মশগুল আছেন, ব্যস্ত আছেন। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: যে অবস্থায় তোমাকে ছেড়ে গিয়েছি সে অবস্থাতেই আছো? তিনি বললেন: হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি তোমার পরে তিনবার চারটি শব্দ বলেছি, যদি সেগুলোকে ওজন করা হয় তবে তুমি যা এতক্ষণ যাবত করেছ তার সমপরিমাণ হবে। শব্দ চারটি হল সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকি ওয়ারিদা নাফসি ওয়াজানাত আরশি ওয়াবিদাদা কালিমাতি। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি তার অনেক অনুকম্প অনুগ্রহ দান করেছেন, যাতে করে অল্প কিছু ছোট শব্দাবলী দ্বারা এত অধিক সব অর্জন করতে পারে, আর ইয়া কোন হিসাবকারী হিসাব করতে সক্ষম নয়। তাহলে দোয়াটা সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকি ওয়ারিদা নাফসি ওয়াজানাত আরশি ওয়াবিদাদা কালিমাতি, সেই ফজর থেকে চাস্তের সময় জাস্ট 9:30-10টা, এতক্ষণ পর্যন্ত বসে বসে ইবাদত করার চাইতে চারটা শব্দ যদি কেউ তিনবার ফজর নামাজের পরে পড়ে নাই, তাহলে এই দীর্ঘ সময়ে যা একজন অর্জন করতে পারে সওয়াব, এই দোয়াটি দ্বারাই তা হওয়া সম্ভব। এটা মহানবুল আলমের পক্ষ থেকে নিঃসন্দেহে উন্মতির জন্য বিশেষ এক করুণা অনুকম্পা, যেটা আমাদেরকে নেওয়া একান্তভাবে আমাদের দায়িত্ব কর্তব্য। একবার চিন্তা করুন, এ মহাবিশ্বে আল্লাহর সৃষ্টির সংখ্যা কত, এরপর আল্লাহর আরশে আজিমের পরিধি কত, এর মধ্যে আপনি আল্লাহ চাই নেকি লাভ করতে পারবেন? সৃষ্টির সংখ্যা যত, আল্লাহ খালকি মানে আল্লাহর সৃষ্টির সংখ্যা, ওয়াজনাত আরশি মানে তার আরশের ওজন। আপনারা জানেন যে মহান রব্বুল আলামিনের সৃষ্টির মাঝে সবচেয়ে বড় সৃষ্টি কি? মখলুক, আরশে আজিম। এই জন্য যার আরশের সাথে আজিম শব্দ ব্যবহার করা হয়। আকাশের সমপরিমাণ নাকি, সৃষ্টি জগতের পরিমাণ নাকি, কি এ ধরনের অধিক স্বভাবের তসবির পাপ ত্যাগ করবেন, এত বিশাল নেকির সুযোগ হারাবেন? এ অনেক স্বভাবের পাশাপাশি এ হাদিসের আরো ফায়দা হল আল্লাহ সৃষ্টির আগে গুরুত্ব নিয়ে চিন্তা ভাবনা করা এবং তার সামনে বনি আদমকে তুচ্ছ জ্ঞান করা, এখান থেকেই আল্লাহর গুরুত্ব বিষয়ে চিন্তা করা, যিনি এসু সামঞ্জস্য মহাপৃথিবী সৃষ্টি করছেন। তাহলে তার সৃষ্টির আদি নিয়ে যদি আমরা চিন্তা করি, সৃষ্টি যদি এত বড় হয় সৃষ্টি তাহলে কত বড়, সৃষ্টি যদি এত তার আমরা ব্যাপক বিস্তৃতি এক অবস্থা দেখি তার মহানব্বুল আলামিন তিনি বা কত বড়, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করেন। আর নবী মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু কাল রাআনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ানা উহাররিকু নাসফাতাই ফাকাল মা তাকুলু ইয়া আবা উমামা কুনতু আযকুরুল্লাহ ক্বালা আফালা আদুল্লুকা আলা মা হুয়া আকসারু মিন যিকরিকা আল্লাহ আল-লাইলা মা নাহার তাকুলু আলহামদুলিল্লাহি আবাদা মা খালাক ওয়ালহামদুলিল্লাহি মিলআ মা খালাক والحمد لله عدد ما في السماوات وما في الأرض والحمد لله عدد ما أحصى كتابه والحمد لله ملء ما أحصى كتابه والحمد لله عدد كل شيء والحمد لله ملء كل شيء ملء كل شيء وتسبح الله مثلهم ثم قال تعلموهن وعلموهن عقبة من بعدك আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঠোঁট নড়াতে দেখে বললেন আবু উমামা কি বলতেছ? আমি বললাম আল্লাহর জিকির করিতেছি। তিনি বললেন তোমাকে দিবারাত্রি আল্লাহর জিকির করার চেয়েও বেশি এমন জিনিসে নির্দেশনা দিব না, দিন রাত্রি জিকির আজকালে ব্যস্ত থাকবেন, এর চেয়ে বেশি জিকিরের একটা অজিফা তোমাকে কি দিব না? তুমি বলবে আলহামদুলিল্লাহ শিখো এবং তোমার পরে যাকে পাও তাকেও শিক্ষা দান করো। হাদিসটি সহিহ হাদিস সুনান জামে 2615 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার সামনে ছেড়ে দিলাম, একবার নিজে হিসাব করুন আর আপনার দিন রাতের আবর্তনে আল্লাহর জিকিরে কত স্বভাব অর্জন করতে পারবেন তা একটু চিন্তা ভাবনা করে দেখুন। মনে হচ্ছে এরপরে নবীলামের নির্দেশের উত্তরে আপনি ইহা নিজে শিখবেন এবং অপরকেও শিখাবেন, আর দেরি করবেন না। তো তাহলে আমরা এই দোয়াটা নিজেরা আমল করব এবং অন্যদেরকে আমরা এই আমলটা করার জন্য শিখানোর জন্য আমরা সচেষ্ট হব। যত মানুষকে আপনি এই দোয়াটা শিখাবেন তারা আমল করলে জেনে কি পাবে, সমপরিমাণ নাকি আপনার আখেরাতের ব্যালেন্সেও জমা হবে। আপনি পড়লেন, আপনি 10 জনকে শিখলেন, তারা পড়ল, 11 জনের সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। আপনি 100 জনকে শিখাবেন, 50 জনকে শিখাবেন। আজ আমরা এই আলোচনা করছি, হতে পারে 1000 জন 1,00,000 এই আমল করলে সবার সমান নাকি, যারা শিখাচ্ছেন যারাই বই লিখেছেন তাদের সওয়াবে পৌঁছতে থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকার অধিক স্বভাবের ইস্তিগফার ক্ষমা চাওয়া। তাহলে জিকির আমরা এখানে দুইটা পেলাম, এবার যে সমস্ত ইস্তিগফার মানে ক্ষমা চাওয়ার দোয়ার মধ্যে যেগুলো ক্ষমা চাইলে অধিক হারে স্বভাব হয় সেগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। যদি আপনি একদিনে কমপক্ষে 1,000,000,000 নেকি অর্জন করতে চান তাহলে হাদিসটির আমল করুন, এটি নবী সাল্লাম বলেছেন। একটি ছোট্ট দোয়া আপনি পড়লে 1,000,000,000 আপনি নেকি অর্জন করতে পারবেন। সেই হাদিসটি হল মানিস্তাগফারাল মুমিনিন ওয়াল মুমিনাত মানিস্তাগফারাল মুমিনিন ওয়াল মুমিনাত كتب الله له بكل مؤمن ومؤمنة حسنة যে ব্যক্তি সমস্ত মুমিন পুরুষ ও মুমিনা নারীর জন্য ক্ষমা চাইবে আল্লাহ তার জন্য তার আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক মুমিন নারী পুরুষের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন হাদিসটি সহিহ সুনান জামে 6026 নম্বর হাদিস এখানে আপনি বলেন আল্লাহুম্মা ফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত আল্লাহুম্মা ফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত এবং দোয়ার ক্ষেত্রে সেপারের ক্ষেত্রে আপনাদেরকে অনেকবার বলেছি তৃতীয় অপশন প্রথমে আপনি আরবি সঠিকভাবে পড়তে পারেন এবং তার মিনিং জানেন এটা এক নম্বরে দুই নম্বরে আপনি আরবি পড়তে পারেন না আপনি শুধু বাংলা অর্থটা জানেন আল্লাহ সকল মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন হে আল্লাহ তুমি সকল মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন এই পৃথিবীতে যত মুমিন নারী পুরুষ আছে তাদের সব পরিমাণ নিয়ে আল্লাহ আপনাকে দান করবেন সুবহানাল্লাহ বাংলা দিয়ে হতে পারে তাহলে অপশন হচ্ছে শুধু আরবিটা বললেন আল্লাহ মাগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত কিন্তু অর্থ আপনি জানলেন না এর থার্ড অপশনে তাহলে আমরা প্রথমে থাকবো অর্থ সহ আমরা মুখস্থ করবো আরবিটা আর যদি না পারি বাংলাটা আল্লাহ আমার মনে হয় এই মুহূর্তে যারা শুনতেছেন সবাই এটা মুখস্থ করে ফেলেছেন হে আল্লাহ সকল মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন ক্ষমা করে দিন যার যার ভাষাতে আপনার নিজস্ব আঞ্চলিক ভাষায় বলেন তাতে কোনো সমস্যা নেই আরবিটা আমরা মুখস্থ করতে সময় লাগে ভুলে যাব কিন্তু আমার মনে হয় বাংলা মেনিংটা আমার মনে হয় কেউ বলবো না আমরা তাহলে এই দোয়াটা বেশি বেশি করে পড়ব যত এই পৃথিবীতে মুমিন নারী পুরুষ ইনসান এবং জিন যত আছে সবার সমপরিমাণ আপনার লিখি আপনি পেয়ে যাবেন পৃথিবী জুড়ে আজ কত মুমিন নারী পুরুষ না রয়েছে আল্লাহ তার সংখ্যা জানেন তার ফেরেশতারাই জানেন আল্লাহ রাব্বুল তাদের দিয়ে সেই নেকি আমাদের অ্যাকাউন্টে আমাদের লিখে দেবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহুম্মা ফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত বাংলায় বলুন হে আল্লাহ সকল মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন জানা কথা যে বর্তমানে মুসলমানদের সংখ্যা হাজার মিলিয়নের উপরে এদের সঙ্গে সমস্ত মৃত মুমিন পুরুষ মুমিনা নারী এবং নিজেদেরকে হিসাব করলে সংখ্যা কত দাঁড়াবে যারা মারা গেছে মুমিন নারী পুরুষ আবার জিন্দা হতে পারে জিন্দাও তো আল্লাহ মুমিন নারী পুরুষ তাদের জন্য আপনার ইস্তিগফার তথা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া আল্লাহ তাআলা তাদের সংখ্যা পরিমাণ আপনাকে নেকি দান করবেন আর যদি ইহা বারবার করতে থাকেন তাহলে কি অবস্থা দাঁড়াবে একবার চিন্তা করে দেখুন কত নেকি হবে চিন্তা করুন তো একবার সুবহানাল্লাহ আজিম অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির প্রতি আমল করার চেষ্টা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারের দিক নির্দেশনা না দিলে আপনার সমস্ত জীবন আল্লাহর তসবিহ পাঠের ব্যয়পূর্ণ এত সংখ্যক পরিমাণ নেকি অর্জন করতে পারতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে আমরা যে এই তসবিহটা পেলাম বা এই জিকিরটা আমরা পেলাম বা ইস্তিগফারটা পেলাম যদি তিনি আমাদেরকে না জানাতেন জীবন ধরে আমরা যদি পাঠ করতে থাকতাম পুরো সময়টা এসের পরে তাহলে আমরা কিন্তু হয়তো এই নেকি অর্জন করতে পারতাম না অতএব আমরা এই ইস্তিগফারটা ছোট্ট আরবি দিয়ে অথবা বাংলা দিয়ে অথবা আরবিটা বলে অর্থ জিনিস যদি আমরা করি ইনশাআল্লাহ আমরা নেকিটা পাব এই হাদিসটি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দান করতে করে তার মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনের গভীরতা কারণ ইসলাম প্রতিটি মুসলিমকে একে অপরের জন্য অজান্তে দোয়া করার প্রতি উৎসাহিত করে তাই একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের প্রতি হিংসা করা কি বিবেক সম্মত হতে পারে আমরা সময় দোয়া করতে রাজি না হিংসা করে অনেক সময় দাওয়ার ভিতরে রাজি অনেক হেরাত পাই যায় তাহলে কি হবে উনি হয়তো এই পদটাতে চলে আসবেন আমি যে পদে আছি উনি আমার চেয়ে যোগ্য বেশি আমার মাধ্যমে হতে হবে তারপরে কেন হবে এরকম ভাবনাটা দেখা যায় কারণ সে তার জন্য তার অজান্তে ইস্তিগফার তথা ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করে তাহলে আমরা অজান্তে একজন মুমিন নারী পুরুষের জন্য দোয়া করি এটা অবশ্যই ভালোবাসা এবং গভীর বন্ধনের বহিঃপ্রকাশ কোনো শব্দ নেই এবং আল্লাহ নবী আলাইহিসসালাম এটাও বলেছেন আসবে যেটা হয়তো দুই যে ব্যক্তি শুধুমাত্র নিজের জন্য দোয়া করে এবং নিজেকে ছাড়া অন্য কাউকে স্মরণ করে না আর তার মুসলিম ভাইদেরকে ভুলে থাকে সে একজন আত্মকেন্দ্রিক মানুষ সে নিজেকে বহু কল্যাণ ও নেকি হতে মাহরুম তথা বঞ্চিত করে অন্য জন্য দোয়া করলে যে নেকিটা হয় এটা কিন্তু নিজের জন্য করলে সে নেকিটা পায় না তাহলে সে মাহরুম হয়ে যায় এটা আমরা আজ দ্বারা জানতে পারলাম তিন যে ব্যক্তি তার ভাই অজান্তে তার জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহর পক্ষ থেকে কবুল হয়। তাহলে যদি আপনি আপনার নিজের দোয়া কবুল করাতে চান আল্লাহর কাছে, তাহলে আপনার আপনারও সমস্যা বা আপনারও লোক আপদ বিপদ বা আপনার যে প্রয়োজন সেই ধরনের কোন ভাই বোনকে জেনে তাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, দাওয়াতুল মারইউল মুসলিম, দাওয়াতুল মারইউল মুসলিম লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল কুল্লামা দাআ লিআখিহি বিখাইর ক্বালা আল মালাকু আল মুআক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসলিহি। মুসলিম ব্যক্তি তার ভাইয়ের অজান্তে তার জন্য যে দোয়া করে তা মুস্তাজাব তথা আল্লাহর নিকট অনুমোদিত মানে গ্রহণযোগ্য মকবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা নিযুক্ত থাকে, সে যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখনই সে নিযুক্ত ফেরেশতা বলেন আমিন হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ। সুবহানাল্লাহ। আছে আপনি যদি আপনার কোন বোন কোন ভাই বা কোন গোষ্ঠীর জন্য দোয়া করেন ফেরেশতা তখন বলে আল্লাহ কবুল করুন অজান্তে এবং বলে তোমার জন্য অনুরূপটা হোক, আর ফেরেশতারা নিঃসন্দেহে আমিন বললে মহানব্বুল আলমিন সেটা কবুল করবেন। কারণ তারা তো ভারতীয় আমিন বলেন না, তারা তো কোন পাপ করেন না, তারা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় মখলুক। কাজী ফেরেশতাদের আমিন নেওয়ার জন্যে যে কাজগুলো সেগুলো তো আমাদের করা বেশি করে দেওয়ার প্রয়োজন। বিশেষ করে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ধরনের দোয়া আমরা এর সময় একটু দোয়া করলে একজন বলেন যে আমি মক্কায় গিয়েছিলাম আপনার জন্য দোয়া করেছি, আরেকজন বলে আপনার জন্য আমি দোয়া করেছি, আমরা সমস্ত ভারতীয় দোয়া করি মোল্লা দেখে, এগুলো কবুল হওয়ার আশা খুব কম। যেগুলো দোয়া একজন বলে, একজন বলেন একটা ঘটনা আপনার শোনাই, এক হুজুর নামে বড় হুজুর, তো এক বড় লোকের মা মারা গিয়েছেন, উনি সেই সময় উপস্থিত ছিলেন না। এখন পরে আসার পরে যেহেতু ওনার তো পয়সার ব্যাপারটা ওনার তো সমস্যা হয়ে গেল, মানে পাই নাই, অন্য কেউ এটা পেয়ে গেছে, তিনি থাকলে তিনিই পেতেন। আসার পরে এখন ওই মাইয়েতের মা যে মারা গেছেন তার ছেলের কাছে গিয়ে বলছেন আমি দোয়া করেছি এবং আপনার মা কবরের সওয়াল জবাব সঠিকভাবে দিয়েছে, আমি দেখেছি বুঝতে পেরেছি, আপনার কোন চিন্তা করার কিছু নেই। আর এই শুনে তো ছেলে মার জন্য কিনা করে, তাই হুজুরে পেট ভরে খাওয়া আর পকেট ভরে টাকা দিয়ে তাকে বিদায় দিলেন। এই ধরনের ভারতীয় দোয়া, এই ধরনের লোক দেখানো লোক শোনানোর কথা এগুলো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো তো কবুল হবে না। এই জন্যে অজান্তে বিশেষ করে যে আপনার কোন সমস্যা থাকে, আপনার কোন প্রয়োজন থাকে, অনুরূপ সমস্যা বা অনুরূপ প্রয়োজন কোন ভাই বা বোনের আপনি জানেন, যেন তার একান্তে কোন অক্ষয় বসে টের না পাই, আপনি তার জন্য একান্ত ভাবে দোয়া করুন আল্লাহ ওই বোনের ওই ভাইয়ের ওই সমস্যা দূর করো, তার ওই প্রয়োজন তুমি মিটিয়ে দাও। এইভাবে দোয়া করতে পারি ফেরেশতা বলবে আমিন ওয়ালাকা বিমিসিল বা ওয়ালাকে বিমিসিল তোমার জন্য অনুরূপ। আর এই হাদিসটি মুসলিম শরীফ হাদিস, সহিহ হাদিস, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্ষমা চাবো অন্যের জন্য, আপনার ক্ষমা প্রয়োজন আপনি অন্যের জন্য ক্ষমা চাইবেন, আপনার তোবা কবুল হওয়া প্রয়োজন আপনি অন্যের তোবা, আপনি জানেন অমুক অমুক লাভা তোবা করতেছে তাদের তোবা প্রয়োজন দোয়া করুন। আপনার সন্তান অসুস্থ, আপনার প্রিয়জন অসুস্থ, বা আপনি কোনো বিপদে আছেন, বা আপনি কোনো সমস্যায় আছেন, বা আপনার কোনো প্রিয়জন মিটতেছে না, এমন ধরনের অন্য কাউকে জেনে তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, ফেরেশতা বলবে আমিন আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করবেন, এর সাথে ওই ভাইয়ের অনুরূপ আপনাকে আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চালাক চতুর হন এবং নিজের দোয়া কবুল হোক চান, তাহলে নিজের জন্য শুধু দোয়া করবেন না, বরং এই দোয়া আপনার কোন বন্ধু বা পরিবারের জন্য, পরিবারের অন্য কারো জন্য তার অজান্তে নির্দিষ্ট করবেন, যাতে করে এর উপর আল্লাহর একজন ফেরেশতা নিযুক্ত হয়ে আমিন বলেন এবং আপনার দোয়া অনুমোদিত হয়, গ্রহণযোগ্য হয়, আর দুনিয়া ও আখেরাতের কল্যাণ দ্বারা পুরস্কৃত হন। আপনার আত্মীয়স্বজন ও শিক্ষক মন্ডলী এবং বন্ধুদেরকে স্মরণ করিয়ে করে তাদের জন্য নিশ্চয় দোয়া করবেন, ভুলবেন না। তাহলে যারা আপনার আত্মীয়স্বজন আছেন যারা শিক্ষক আছে, যারা আপনার ছাত্রছাত্রী আছে, যারা আপনার প্রিয়জন আছেন, যারা যা পছন্দ করে, এমনদের জন্য দোয়া করতে ভুল করবেন না, যাতে করে আপনার দোয়াটা কবুল হয়। এবার আমরা দশম হচ্ছে বাইটুকে আমরা আজকে এখানে রাখবো বন্ধুরা, আর আগে সামনে যাবো, এখানে আমরা আজকে স্টপ করব। আয়েশা আপু, একটা অনুচ্ছেদ, নবম অনুচ্ছেদ আমাদের হয়ে গেছে আজকে। তাহলে আমরা এখানে শেষ করি। তাহলে আজকে আমরা এখানে বিশেষ দোয়া পেলাম, জিকির এবং ইস্তিগফার ক্ষমা চাইলাম, আমরা এটা বিশেষ করে আমল করি। আমার কথা হলো যেটা আমরা এখানে আলোচনা নিয়ে আসতেছি সেটার জন্য আমরা আমলে আনতে পারি সবচেয়ে বড়, এবং অন্যকে আমরা এই মেসেজগুলো পৌঁছাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা এইভাবে বয়স বৃদ্ধির উপায়ে প্রতি মঙ্গলবার আপনাদেরকে আমরা কিছু উপহার দেব। বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন প্রতি মঙ্গলবার সৌদি টাইম পৌনে চারটা, বাংলাদেশ টাইম পৌনে সাতটা। আমরা এর দ্বারা নিজেরা উপকৃত হব, অন্যদের উপকৃত করার চেষ্টা করব। আমি আমাদের রুমের বন্ধের কোন প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করুন, আপনার উত্তর আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। জি,
আচ্ছা, প্রথমে আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে একজন আপু আছে, খাদিজা পাপড়ি আপু। শাইখের এই বইটা আপনার কাছে কি আছে? আপনি মনে হয় আজকে ক্লাসে প্রথম, আপনি দোয়াটা লিখিত জানতে চাচ্ছেন, তো এই বইটা পাওয়ার জন্য প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন, ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে। আর শাইখের কাছে আমার প্রশ্ন হচ্ছে, শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে বিয়ের ক্ষেত্রে বংশ দেখতে হয়, যেটা হচ্ছে কুফু মিলাতে হয়, যে ছেলে যদি ভালো বংশের হয় তাহলে মেয়েও ভালো বংশের হবে, কিন্তু এটা কতটুকু গুরুত্বপূর্ণ? অর্থাৎ ভালো বংশের মেয়ে বিয়ে করা অথবা ভালো বংশের ছেলে বিয়ে করা। একইভাবে কেউ যদি কোন সন্তানকে পালক পালতে চায়, অর্থাৎ কারো কোনো বাচ্চা যদি এরে পালতে চায়, তাহলে সেই ক্ষেত্রেও কি বংশ দেখে বাচ্চাটাকে পালক নেওয়া উচিত? কারণ বংশের প্রভাব অনেক সময় বাচ্চাদের মধ্যে পড়ে, তো সে যদি নিচু বংশের হয় তাহলে পরবর্তীতে দেখা গেল যে তার আচার আচরণ বা ইত্যাদিতে বংশের একটা প্রভাব থাকবে। এই ধরনের বংশের প্রভাবের মানে অর্থাৎ বংশের গুরুত্ব কতটুকু, ইসলাম এই ব্যাপারে কি বলে, এটা সে এখানে একটু জানতে চাচ্ছি। শেখ, আমার প্রশ্নটা কি বুঝেছেন? ওকে
প্রশ্ন ছিল যে বিবাহের ক্ষেত্রে বংশীয় মর্যাদা বা স্ট্যাটাস দেখা কুফুর ক্ষেত্রে বা সমকক্ষতার ক্ষেত্রে জরুরি কিনা বা কেমন। বিবাহের ক্ষেত্রে চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে, হাদিসে আছে, মানুষ চারটা জিনিসকে লক্ষ্য করে, মানুষ করে বা বিবাহের ক্ষেত্রে চারটা জিনিসকে গুরুত্ব দিয়ে থাকে, বংশ, অর্থ এবং সৌন্দর্য, সুন্দর আর হল আপনার দিন। আল্লাহ বলছেন দিন দেখে তোমরা দিনকে অগ্রাধিকার দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর মঙ্গলকর হবে। তাই ইসলামী কুফুর যে বিষয়টা শুধু দিনদারের, দিন দেখাটাই হল কুফুর, বাকি অন্যগুলা যদি হয় ভালো, না হলে কোনো সমস্যা নেই। যেটা বলেছেন যে বংশীয় একটা প্রভাব, অবশ্যই বংশীয় বা সৌন্দর্য বা ধন সম্পদ সবকিছুর একটা আছে, প্রভাব আছে নিঃসন্দেহে দাম্পত্য জীবনের জন্য, কোন সন্দেহ নেই। কিন্তু দিন যদি না থাকে বাকিগুলোর কোনো মূল্য নেই, দিন থাকলে বাকিগুলো অবশ্যই অনেক মূল্য রয়েছে। সন্তান পালন প্রতিপালনের ক্ষেত্রে বা পালক পুত্র পালনের ক্ষেত্রে প্রথমত মনে রাখতে হবে অরিজিনাল বাবা মার পরিচয় গোপন করে রাখা যাবে না, তাদের পরিচয় তাকে পালতে হবে। দ্বিতীয়ত, যদি সে ওই মহিলার দুধ না পান করে তাহলে সে মা হবে না, আর মা না হলে তাকে পর্দা করতে হবে, তার মেয়েদেরকে পর্দা করতে হবে, যে পালক বাপ হবে তাকেও পর্দা করতে হবে। তৃতীয়ত, অনেকে অন্যায় করে যেটা পালক পুত্র বা পালক মেয়েকে সম্পত্তি লিখে দেন পুরো, সেটা জানি নেই, ওসিয়ত করতে পারেন ওয়ান থার্ড ঊর্ধ্বে, আর বাকিটা অন্যান্য আত্মীয় স্বজনরা পাবে, পুরোটা লিখে দিলে অবশ্যই জুলুম হবে। এছাড়া নাম গোপন করে রাখা বা পরিচয় না দেওয়া বা নিজের ছেলে মেয়ে বলে চালানো এটা মোটেই ঠিক হবে না। নিঃসন্দেহে যদি ওই বাচ্চাটা, সাধারণত এরকম বাচ্চা পাওয়া যায়, ভালো ফ্যামিলির বাচ্চা কে বা কাকে দেয়, অনেক সময় হয়তো নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে কারো বাচ্চা কাচ্চা না হলে সেটা হয়তো স্বেচ্ছায় হয়তো দিয়ে থাকে অনেক কষ্ট লাঘব করার জন্য, সেটা আলাদা জিনিস। বাকি সাধারণত এগুলো খুব গরিব শ্রেণীর বড় হসপিটাল থেকে বা অনেক সময় দেখা যায় হয়তো যার বাবারই পরিচয় সঠিক নাই, হয়তো হারাম হারাম বাচ্চা, সেটাও হয়তো অনেকে নিয়ে পালে, এমনও দেখা যায়। আর এগুলোর খারাপ প্রভাব হয় স্বাভাবিক এটা, সেজন্যে এগুলো খেয়াল যদি কেউ করতে পারে ভালো। এর মানে এই না যে গরিবের সন্তান নেওয়া যাবে না, গরিব হলে খারাপ এমন কথা না, মোট কথা দিন যদি থাকে তাহলে বংশ ধন সম্পদ বা অন্যান্য গুরুত্ব আছে, আমাদের এগুলি কোনো গুরুত্ব নেই। আর পালক পুত্র বা মেয়ে পালার ব্যাপারে কয়েকটি কথা বলেছি, অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে।
আর হচ্ছে গিয়ে ওর আকিকার ব্যাপারে, ও বৃহস্পতিবার হয়েছে আকিকাকে আমরা বৃহস্পতিবারে দুপুরে আড়াইটার সময় হয়েছে, এখন অনেকে বলতেছে আমরা ভাবছি যে বুধবারে দিয়ে দিব আকিকা ইনশাল্লাহ, কিন্তু বলতেছে যে তো হ্যাঁ আসরের পরে হয়েছে তাহলে আবার বৃহস্পতিবার সাত দিন হবে, এই বিষয়টা একটু বলে দিবেন শেখ ইনশাল্লাহ। হ্যাঁ
ওয়ালাইকুম আসসালাম। বোন ফাতেমার প্রশ্নটা অনেক কষ্ট করে মনে হয় শুনতে পেরেছি, যদি ভুল শুনে থাকি বোনরা একটু বলবেন। প্রথম প্রশ্ন মনে হয় বোনের যে আল আমিন শব্দটা নামের ক্ষেত্রে আল আমিন না আল আমিন, আল আমিন মানে হচ্ছে আর আল আমিন অর্থ হচ্ছে আল আমিন নির্দিষ্ট বিশ্বস্ত ব্যক্তি। আমি লিখে দিচ্ছি এটা হল আল আমিন, আল আমিন যদি হয় আল আমিন কোনটা নাম লিখেছেন আপনি ভালো বুঝেন, আল আমিন সম্ভবত আমাদের। দ্বিতীয় প্রশ্ন ছিল আকিকার ক্ষেত্রে বৃহস্পতিবার ভাঙ্গা অর্থাৎ দিন শুরু হয় সন্ধ্যা হলে সূর্য ডুবলে, সন্তান হয়েছে বৃহস্পতিবার আড়াইটার সময় অর্থাৎ মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় পেয়ে অল্প কিছু সময়, ফজরের আগে যে অর্থাৎ বৃহস্পতিবার মানে বুধবার দিবারত পরের দিন আসে আরবিতে বা হিসাবে, সেক্ষেত্রে যদি আগে জন্ম হয় তাহলে সেদিনই আপনি হিসাব করবেন। বৃহস্পতিবার যদি ধরি আমরা ফজর আগে জন্ম নিয়েছে তাহলে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবার দিন তাহলে তার আকিকা, পরে জন্ম হয় যে দিন হবে সেদিন আকিকা দেবেন, সপ্তাহের পরিপূর্ণ হবে। আয়েশা আপু ঠিক আছে, এই ওকে আর কারো প্রশ্ন আছে? বন্ধু আছে এসে কি সন্তানের জন্য কিসের জন্য আছে জি বা রাখা, তো আপনারা এটা তো জানা দরকার, বা রাখাল্লাহ বলাকুম অভিবিলাক এই দোয়াটা করতে হয় করে আমরা স শারীরিক স্বাভাবিকতা যেন সুস্থ এবং সুন্দর থাকেন সেই দোয়া করি জি। আমাদের খাদিজা খাদিজা রাজি আপুর প্রশ্ন ছিল মনে বলছিলেন
যে যদি কোন ব্যক্তির মারা যাওয়ার পর জন্য দোয়া করে সবাই একত্র মিলে ভাই বোন একসাথে করা কি জায়েজ হবে? আরেকটা ব্যাপার জানার ছিল যে যদি কোনো প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে পরিবার সদস্যরা একত্রে মিলে যদি সে প্রবলেম সলভের জন্য কোনো নির্দিষ্ট পড়ে যে এবং এই নিয়তে যে যতদিন প্রবলেম সলভ হবে তত নামাজটা পড়ে যাবে এবং নামাজ শেষে পরিবার সদস্য একত্রে মিলে সম্মানিত যে দোয়া করে এই দোয়াটা কি জায়েজ হবে?
আমাদের আপুর প্রশ্ন ছিল যে যদি কেউ সবাই কোন হুজুর ডেকে না বা ভাড়া না পরিবারের সকালে সকলে যদি না বা কোন সমস্যা আছে পরিবারের সে সমস্যা দূর হওয়ার জন্য সবাই মিলে নামাজ পড়ে একসাথে সবাই মিলে একসাথে হওয়ার ব্যাপারটা রাসূলের সুন্নাহ সম্মত না। যদি মানুষ মরেছে এবং সমস্যা এসেছে সেক্ষেত্রে সবাই তো নেই, অতএব সমস্যা সবাই জানেন করবেন সমাধানের জন্য নামাজ পড়ে দা করে রোজা রেখে যার যার মতো দোয়া করবেন সবাই একসাথে মিলে এই ধরনের সিস্টেম শরীয়তে এরকম নেই। তাহলেও তার জন্য দোয়ার যে বিষয়টা সবাই মিলে একসঙ্গে না সবাই হলে সমস্যাটা আপনাকে বলি আপু সেটা হলো কি যে সময়টা করবে আর কখনো করবে না, এটা সবচেয়ে বড় হল এই বিদাতের সবচেয়ে পরিণতি খারাপের দিক। যে দেখবেন যে যখন সবাই একসঙ্গে হল আর যখন একাকি করবে যখন যেখানে যে থাকবে যখনই করবে যখনই প্রয়োজন হবে তখনই সে দোয়া করবে, এটাই করে কি সেখানে লোকাচার লোক দেখানো লোক শোনানোর ব্যাপারটা শিল্প চলে আসা তা সেখানে আপনার ব্যবস্থা নষ্ট করতে পারে। এই জন্য কি বলে একাকি যার যার মতো দোয়া করবে সে আর কারো অনেক প্রশ্নে আজকে মতো আমাকে শেষ করতে পারি তাহলে, তাই না?
তাদের দুটো সন্তান হয়ে গিয়েছে, একজন যে বিয়ে হয়ে গিয়েছে মা মানে বাবা যেহেতু মেলানো আছে আর হচ্ছে গিয়ে কবুল করতে হবে না। শেখ আমার প্রশ্ন হল একজন ঋণী বউ মা বাবার অনুমতি ছাড়াই বিয়ে করেছে, এখন বিবাহ করা এখন বিয়ে হয় না, এখন পরবর্তীতে বাবা মেয়ে অনুষ্ঠানও করেছে দুইজনের পক্ষ থেকে, কি তাদের বিয়েটা কি জায়েজ হয়েছে? তারা কি নতুন করে আবার কবুল পড়বে নাকি যেহেতু বাবা মেনে নিয়েছে আর কবুল পড়তে হবে না?
হয়েছে গার্জিয়ানের সম্মতি ছাড়াই এবং দুইটা সন্তানও আছে সম্মতি ছাড়া বিয়ে এটা ঠিক না, এখন কি করবেন? আমাদের দেশের কোর্ট কাচারিতে বা কাজীখানায় আমাদের হানাফি মাঝহাব ফলো করা হয় এবং হানাফি মাঝহাবে একজন ম্যাচিউর মেয়ে যদি সে বিয়ে করে তাহলে বিয়েটা হয়ে যাবে এবং তারা হাদিস নিঃসন্দেহে বুঝতে ভুল করেছেন যেখানে নারীরা বেশি হবে অর্থে না যে তার গার্জিয়ানের হকটা নষ্ট হয়ে গেল। যাই হোক যেহেতু এটা আহলে সুন্নাহ জামাতের মাঝহাবের একটা মতামত, এই মতের উপরেই যদি বিয়েটা থাকে তাহলে সেটা নিয়ে আমাদের বারবার করা উচিত নয়। তবে কেউ জানে না, সঠিক না, এবং সঠিক মত এই ধরনের বিবাহ বাতিল, সেক্ষেত্রে বিচ্ছিন্ন করে দিয়ে আবার নতুন করে তাদের গার্জিয়ানের সম্মতি সহ তার নতুন করে ধারণ করে বিয়ে দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে এই ধরনের মাঝামি একটা নিয়ম চলে, সেজন্য মহিলারাই আমার মনে হয় জানত যে ধরনের বিয়েটা বাতিল এবং জেনাই সমতুল্য জেনাকারী নারী। আমার মনে হয় কোন নারী বাবা মায়ের এবং আত্মীয়স্বজনের মুখে কালি দিয়ে এদেরকে ছেড়ে যে বিয়ে হতো না তাহলে কোথায় হবে, কোন মন্মিসাবও বিয়ে পড়াতো না, তাহলে আমার মনে হয় এই অন্যায়টা আমাদের দেশে বাড়ত না। এজন্য একটা মাঝহাবের ফতোয়া অনুযায়ী হয়ে থাকে, সেজন্য আমরা বলব বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। যা হবে হয়ে গেছে, তবে ভবিষ্যৎ সহযোগী করতে যাবেন তাদেরকে জেনে বুঝে আগাতে হবে। আর যদি কেউ ফেতনা না করে, ফেতনার ভয় না থাকে এ চাই, তো সেটাও ভালো হতে পারে। ফেতনা বলতে এখন যদি আপনি জানিয়ে দেখো ঢোক ঢাল দিয়ে নতুন করে ওই বাচ্চা দুইটার কি হয়ে বলবে যে দুইটা যাবো সন্তান না উজবিলা, ফেতনা আছে ঠিক না। যারা হয়তো সঠিক নিয়ম মানে তারা এটাকে নিয়ে ও তুলপাড় শুরু করবে। তাহলে যদি এমন হয় এবং ঘরোয়াভাবে আবার নতুন করে বিবাহটা পড়ায় দেয় তাহলে সেটা ভুল হয়েছে, ভুল বাকি জীবনটা আর ভুলের মধ্যে থাকলো না, তার তার মতের উপর হয়ে থাকলে সেটা নিয়ে অবশ্যই বাড়াবাড়ি করা ঠিক হবে না। যেহেতু একজন মুস্তাহিদের এটা ফতোয়া, ভুল হলেও সেখানে না জানার কারণে আল্লাহ ভগবান ক্ষমা করবেন। তবে আপনি জানবেন বুঝবেন হাদিস পড়বেন তারপরেও আপনি কোরআন নয় হবে কোন সন্দেহ নেই। আজ এই ধরনের আমরা যখন ফতোয়া জানি সব বিয়ে বাতিল এগুলো আর এগুলো তাহলে মোটেই উচিত হবে না, এবং যে এবং এই নিয়ে হইচই করাও যাবে না। পারিবারিক ভাবে ফেতনা মুক্ত বলতে এই যে বললাম সামাজিক বা আছে তাহলে করে নিতে পারে, আর না করলেও সমস্যা নাই ইনশাআল্লাহ। যেহেতু সঠিকটা করার জন্য চেষ্টা করা উচিত, ভবিষ্যতে ফেতনামুক্ত ঘরোয়া সেটাকে সংশোধন করে নেওয়াটাই উচিত হবে। আয়েশা আপু আজকের মধ্যে এখানে শেষ করি, তাহলে আর মনে হয় কারোর প্রশ্ন নাই। জি আল্লাহ ভালো রাখুন, আমরা সঠিক জানি আমল করি এবং অন্যকে আমরা সঠিক জানি। আমাদের সংখ্যা কিন্তু বাড়তেছে না, আপনাদের প্রতি বাড়ি বলি যে কিছু নতুন বোনদেরকে নিয়ে আসবেন। যে একজন নতুন বোন আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, যারা এই বোনদেরকে নিয়ে এসেছেন তাদের জন্য সুসংবাদ। এই বোনরা আশিকে যা আমল করবে সে অনুরূপ আপনি আমলের দেখি পাবেন ইনশাআল্লাহ। নতুন বোনরা যারা এসেছেন আপনারাও চেষ্টা করুন আরো কিছু নতুন বোনদেরকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করানোর জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ওয়া সাল্লাম আজমাইন যারা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ তাসাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।